মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া, তার বিশ্ববিখ্যাত কিতাব রফিকুল হারামাইন এর মধ্যে হাদিসে কারিমা ঘটনাটি বর্ণনা করেন যে এক যুবক কাবা শরীফ তাওয়াফ করার সময় শুধু দুরূদ শরীফ পাঠ করছিলেন, তো কেউ তাকে বলল তোমার কি তাওয়াফ করার আর কোন দোয়া জানা নেই, নাকি এর কোন ভিন্ন উদ্দেশ্য রয়েছে? তখন ওই যুবক বলল দোয়া তো আমার জানা আছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আমি আমার পিতা সহ উভয়ে হজের উদ্দেশ্যে বের হলাম, পিতা মহোদয় পথের মধ্যে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যেহেতু আগের সফর ছিল বর্তমান সময়ের মতো খুব দ্রুত সম্ভব ছিল না, ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে উঠে উঠে বিভিন্নভাবে আসতো, দীর্ঘ সময় পথ অতিক্রম করতে হতো। তো বলতে লাগলো যে আমরা যখন বের হলাম পিতা মহোদয় পথের মধ্যে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, তার চেহারা একেবারেই কালো হয়ে গেল, চোখ উল্টে গেল, পেট ফুলে গেল, আমি খুবই কান্নাকাটি করলাম এবং বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন গভীর রাত হলো তখন আমার চোখে ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে সাদা পোশাক পরিহিত সুগন্ধিময় ও হাস্য উজ্জ্বল এক অসাধারণ ব্যক্তিত্বের জিয়ারত লাভ করলাম। তিনি আমার মরহুম পিতার লাশের পাশে তাশরিফ নিয়ে গেলেন আর তার নুরানি হাত আমার পিতার চেহারা ও পেটের উপর বুলিয়ে দিলেন। দেখতে দেখতে আমার মরহুম পিতার চেহারা দুধের চেয়েও বেশি সাদা ও উজ্জ্বল হয়ে উঠল আর পেট ও পূর্বের অবস্থা ফিরে আসলো। তখন ওই বুজুর্গ ব্যক্তিটি ফিরে যাচ্ছিলেন, আমি তার পবিত্র দামানকে আঁকড়ে ধরে আরজ করলাম ইয়া সাইয়্যিদি, অর্থাৎ হে আমার সর্দার, আপনার ওই সত্তার কসম যিনি আপনাকে এই জঙ্গলে আমার মরহুম পিতার জন্য রহমত হিসেবে পাঠিয়েছে আপনি কে? ইরশাদ করলেন তুমি আমাকে চিনো না, আমি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা খুবই গুনাহগার ছিল কিন্তু আমার প্রতি খুব বেশি দুরূদ শরীফ পাঠ করত। যখন তার উপর এই মুসিবত অবতীর্ণ হলো তখন সে আমার নিকট সাহায্য চাইল, সুতরাং আমি তার ফরিয়াদ কবুল করলাম আর আমি প্রত্যেক ওই সকল ব্যক্তির ফরিয়াদে সাড়া দিয়ে থাকি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মাঝে পবিত্র হজের মাসসমূহ অতিবাহিত হচ্ছে। সারা পৃথিবীর আশিকানে রসুলগণ মক্কাতুল মুকাররমার টানে মদিনার পানে ছুটে চলেছে। সুবহানাল্লাহ, লাখ লাখ আশিকানে রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য যাচ্ছে। ইহরাম বেঁধে একই সুরে তালবিয়া পাঠ করে উঠছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও বার বার বা আদব মক্কাতুল মুকাররমাতে হাজিরি তৌফিক দান করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নাম্বার 196, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, যা সূরা আল ইমরান আয়াত নাম্বার 97, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর জন্য মানবকুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমনই ভাবে অনেক জায়গাতে হজ করার ব্যাপারে মানব জাতিকে উদ্বুদ্ধ করেছেন। ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, মৌলিক স্তম্ভ, মূল স্তম্ভ, যে পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে, সেই পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই হজ ওই ব্যক্তির উপর ফরজ। এই ফরজ হওয়ার কিছু কিছু শর্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আর্থিক সামর্থ্য ও শারীরিক শক্তি প্রদান করেছেন এবং যার রাস্তা নিরাপদ রয়েছে, ওই ব্যক্তিদের উপর হজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই হজ আদায় করার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। পাশাপাশি যার উপর হজ ফরজ হলো, শর্ত চলে আসলো, ওই শর্ত আসার পরেও ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ আদায় করে না, ওই ব্যক্তির জন্য আবার কঠোর হুঁশিয়ারি রয়েছে। অনেককে দেখা যায় আমাদের সমাজের মাঝে যার উপর হজ ফরজ, হয়তোবা তার বয়স হয়নি, অধিক বয়স হয়নি, কিন্তু সে টাকার মালিক হয়েছে, তার শারীরিক শক্তি রয়েছে, তার পথ নিরাপদ রয়েছে, অর্থাৎ হজ ফরজ হওয়ার জন্য যে সকল শর্তগুলো আছে তার সবকটি তার কাছে আছে, তারপরেও সে হজ আদায় করতে জানে, বলে আমার তো এখনো বয়স হয় নাই, আমি তো এখন বিয়ে করিনি, আর একটু বয়স হয়ে নেই, কিংবা যারা বিয়ে করেছে বলে আমি ছেলে মেয়েকে বিয়ে দিয়ে নেই। মনে রাখবেন, এই সকল কথা বলে যারা হজ বিলম্ব করে এবং যদি তারা কোনো কারণে হজ আদায় করতে না পারে, তাহলে তারা হজ ফরজ আদায়বিহীন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এটা অত্যন্ত কঠিন হুঁশিয়ারি রয়েছে। আর এই বিষয়ে হুজুরে করিম সালাত ও সালাম এরশাদ করেছেন, যার উপর হজ ফরজ হলো সে যেন তা অতি দ্রুত আদায় করে নেয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হজের ফজিলত সম্পর্কে আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মোস্তফা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন হাজি সাহেব অর্থাৎ যে হজ করার জন্য হজ করছে হাজি সাহেব, নিজ পরিবারের মধ্য থেকে 400 ব্যক্তিকে সুপারিশ করবে এবং গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। যেদিন হজ আদায় করলো আরাফার ময়দান, ওই আরাফার ময়দান সেদিনই যেন সে মায়ের গর্ভ থেকে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাকে পুত পবিত্র করে দেন। সুবহানাল্লাহ, মজমুউল জাওয়ায়েদ এর তৃতীয় খণ্ডের 5287 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজির ক্ষমা হয়ে যায় আর হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করেন তার জন্য ক্ষমা রয়েছে। অর্থাৎ হাজি যে হজ আদায় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো ক্ষমা করেন, পাশাপাশি ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেন যে ব্যক্তির জন্য ওই হাজি সাহেব দোয়া করে থাকে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অন্য হাদিসে কারিমার মধ্যে সরকার দু আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন শুনুন এবং আন্দোলিত হন এবং নিয়ত করুন যে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমাকে তৌফিক দিবে আমি সাথে সাথে বিলম্ব না করে আমরা হজ আদায় করে নিব। আল্লাহ তাআলার এই সৌভাগ্য, এই ক্ষমা, এই মহান সম্মান আমরা অর্জন করে নিব। আর এই হাদিসে কারিমা হচ্ছে এই, যে ব্যক্তি হজ অথবা উমরা করার উদ্দেশ্যে বের হয় এবং পথের মধ্যে মৃত্যুবরণ করে তার হিসাব নিকাশ হবে না, আর তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। অন্য হাদিস কারিমার সারাংশের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি হজ কিংবা উমরা আদায় করতে গিয়ে ইন্তেকাল করবে, মারা যাবে, কিয়ামত অবধি তার নামায় আমলে হজ কিংবা উমরা যেটাই করতে যাক তার সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যেন আমরা এই হজ এবং উমরার বিষয়ে আমরা নিয়ত করি, বিশেষত হজের ব্যাপারটায় যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আমার ঘরের যতদিন লাগে, দেড় মাসের মতো সময় লাগে হজ আমাদের সম্পূর্ণ করে আসতে, এই দেড় মাসের আমার পরিবার পরিজনের ভরণ পোষণের যদি খরচ আমি যোগাতে পারি, আমার শরীর যদি সুস্থ থাকে এবং সেখান থেকে মক্কাতুল আরব শরীফ থেকে সফর করে আসতে যে টাকার পরিমাণ প্রয়োজন ওই টাকা যদি আমার হয়ে যায় তখনই আমার উপর হজ আরো বিভিন্ন শর্তের সাথে আমার উপর ফরজ হয়ে যাবে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমার আলা হযরত আজিমুল বরকাত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান আনোয়ারুল বিশারাত গ্রন্থের মধ্যে উৎসাহ প্রদান করেছেন, যারা হজে চলে যায় সেখানে পায়ে হেঁটে যদি কেউ সুবহানাল্লাহ হজ করতে পারে, তিনি বলেছেন, উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, সম্ভব হলে আপনি পায়ে হেঁটে মক্কা শরীফ থেকে মিনা, অর্থাৎ মক্কায় পৌঁছানোর পর পায়ে হেঁটে মক্কা শরীফ থেকে মিনা আরাফাত ইত্যাদিতে যান, আর যখন আপনি মক্কা শরীফে ফিরে আসবেন তখন আপনার প্রত্যেক কদমের বিনিময়ে 7 কোটি নেকি লিখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন হাজি আরোহণ করে আসে তখন ফেরেশতারা তার সাথে মুসাফা করে, অর্থাৎ হাত মিলায়, আর যে হাজি পায়ে হেঁটে আসে ফেরেশতারা তার সাথে মুআনাকা অর্থাৎ আলিঙ্গন করে। এই কথা বলা হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে হেঁটে, কারণ আমাদের এখান থেকে তো হেঁটে আর হজ করতে যাওয়া সম্ভব পড় না, কিন্তু ওখানে মক্কাতুল মুকাররমা থেকেও আরোহণ করে হজে যাওয়া যায়, কিন্তু কেউ যদি হেঁটে যায় তাহলে তার এই ফজিলত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ বিহামদি, রাসূল আকরাম নূরে মুজাসসাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বিভিন্ন ভাবে হজ করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদের প্রতি উৎসাহিত করেছেন হজ আদায় করার জন্য। সৌভাগ্যবান হাজি, হজের জন্য যেভাবে প্রকাশ্য আমাদের টাকার প্রয়োজন, সামানের প্রয়োজন, অনুরূপভাবে অপ্রকাশ্য পুঁজিরও প্রয়োজন আছে। আমরা বলবো অপ্রকাশ্য পুঁজি আবার কি জিনিস? অপ্রকাশ্য পুঁজি হল গভীর ইশক এবং ভালোবাসা। প্রিয় ইসলামী ভাইরা, আর প্রকাশ থাকে যে এটা আশিকানে রসুলদের নিকট থেকে পাওয়া যায়, এটা কোন প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় না। কারণ যে ব্যক্তির কাছে ইশক আর ভালোবাসা থাকবে সেই এটাকে প্রদান করতে পারবে। যেমনই ভাবে বর্ণিত রয়েছে সরকারে বাগদাদ হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার দরবারে এক ব্যক্তি উপস্থিত হলেন, তিনি রহমাতুল্লাহ তাআলার উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে বললেন, এই ব্যক্তি এখনই বাইতুল মুকাদ্দাস থেকে এক কদমে আমার নিকট এসেছে, সে যেন আমার কাছ থেকে ইশকের আদব শিক্ষা গ্রহণ করতে পারে। এটা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি আরেক আল্লাহর ওলি প্রসঙ্গে তিনি ইরশাদ করলেন যে সে বাইতুল মুকাদ্দাসে ছিলেন, এটা ওই আল্লাহর ওলির কারামত ছিল যে এক কদমে গাউসে পাকের দরবারে ইরাকে বাগদাদে গিয়ে পৌঁছেছেন ফিলিস্তিন থেকে, এটা ওনাদের কারামত। কিন্তু কেন এসেছেন? এজন্য এসেছেন আদব শিখার জন্য। সুবহানাল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, একজন কারামতদারী ওলি আপন অন্তরে ইশকের পুঁজি অর্জনের তার চেয়ে উচ্চ ঈশ্বরের অপর ওলির দরবারে হাজির দিয়ে থাকে। আর আমরা কোন ঈশ্বরের কাতারে সামিল হই, তাই আমাদের উচিত কোন আশিকের রসুলের সাথে সংস্পর্শ নেয়া, সম্পর্ক স্থাপন করা, ইশকের আদব সমূহ শিখে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সুবহানাল্লাহ, কাশফুল মাহজুব কিতাবের মধ্যে একটি হাজি সাহেবের ঘটনা বর্ণিত রয়েছে যে সৈয়দুনা ফজাইল বিন আয়াজ আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান বলেন, আরাফাতের ময়দানে মানুষেরা একত্রিত হয়ে দোয়ার মধ্যে লিপ্ত ছিল, তখন আমার দৃষ্টি একজন যুবকের উপর পতিত হল যিনি মাথা নত করে লজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, যুবক তুমিও দোয়া করো। সে বলল, আমার ওই কথার ভয় হচ্ছে যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছিল তা হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আমি কোন মুখে দোয়া করব। আমি বললাম, তুমিও দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকেও ওই দোয়া প্রার্থনাকারীদের দোয়ার বরকতে কামিয়াব করেন। হযরতে সাইয়্যিদুনা ফজাইল রাহমাতুল্লাহ তাআলা বলেন, যেই মাত্র সে দোয়ার জন্য হাত উঠানোর চেষ্টা করল তার উপর এমন কম্পন ভাব সৃষ্টি হল যে এক বিকট আওয়াজ মুখ থেকে বের হল এবং ছটফট করতে করতে পড়ে গেল এবং তার শরীর থেকে রূহ বের হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক আর তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই যারা প্রকৃত ভালোবাসার দাবিদার, যাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে, আল্লাহ তাআলার মহত্ত্ব সম্পর্কে জানে, তাদের অবস্থাটা একটু ব্যতিক্রম হয়ে থাকে। আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়েও তারা ভয়ে প্রকম্পমান থাকে। আর আমাদের অবস্থা কি হচ্ছে? আমরা হাত উঠাতেও চাই না, ফরিয়াদ করতেও চাই না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজ তো আমাদের অবস্থা একটু ব্যতিক্রম হয়ে গেছে। সেটা কি? যে আজকে আমি হজ করি, হজ করার সাথে সাথে আমার নামের সাথে হাজি সাহেব লাগিয়ে দেই, আলহাজ লাগিয়ে দেই। আসলে আমরা আজকে যে আমল এমনিতে একদিকে করতে পারি না, আবার যখনও দু এক ফোঁটা আমল করি সেটা যেন প্রচারণার মধ্যে আমরা লেগে যাই, এই বিষয়টার দিকে আমাদের খেয়াল করা উচিত। কেননা প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে ইখলাস এবাদতের পূর্ব শর্ত, কবুলিয়তের পূর্ব শর্ত ইখলাস। কিন্তু আমরা কি ওই ইখলাসের সাথে কাজ করতে পারছি? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, শুধুমাত্র নফসের স্বাদে পড়ে আত্মতৃপ্তি হওয়ার জন্য আমরা যেন আমরা হজ আদায় করে নিজেদের নামের সাথে আলহাজ ইত্যাদি শব্দ ব্যবহার না করি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয়ের সাথে আমাদের নিজেদের ইবাদতগুলোকে লুকানোর চেষ্টা করতে পারি। শুনুন, তানবিউল মুগতার ঋণ কিতাবের 267 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, যে হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা হজের জন্য বসরা নগরী থেকে পায়ে হেঁটে যাত্রা করলেন। কেউ তাকে আরজ করল, আপনি সাওয়ারিতে আরোহণ করছেন না কেন, আপনি বাহনের উপর আরোহণ করছেন না কেন? তিনি বললেন, পলাতক কোন আসামি, পলাতক কোন গোলাম যখন তার মনিবের দরবারে সন্ধির জন্য উপস্থিত হয় তখন তাকে কি আরোহী হয়ে আসা উচিত? সুবহানাল্লাহ, আমি এই মাথা দিয়ে চলার মতো পবিত্র ভূমিতে যেতে খুব বেশি লজ্জা অনুভব করছি। মানে তাদের অবস্থানটা কেমন ছিল, যে আমি আরোহণ করে যাব, এটা আমার পক্ষে, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, আমার তো এটাই হওয়া উচিত যে আমি মাথা, যদি সম্ভব হতো মাথা দিয়ে হেঁটে হেঁটে ইজ্জতের সাথে আমি সেখানে হাজির হতাম। মরুভূমি মক্কাতুল মুকাররমা কাবা শরীফরা এমন জায়গায় অবস্থিত প্রিয় ভাই, যে কাবা শরীফের চারদিকে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, চারদিকটাই পাহাড়। এই চারদিকে পাহাড়ের যে সমতল ভূমি, ওই সমতল ভূমিতে হচ্ছে কাবা শরীফ। এবং ঐতিহাসিকগণ এবং ভৌগোলিকগণ এটাই বলেন এবং কিতাবের মধ্যে এটাই আছে যে কাবা শরীফ হচ্ছে পৃথিবীর নাভি, একেবারে পৃথিবীর নাভিতে আল্লাহ তাবারক তাআলা এই কাবা শরীফকে স্থাপন করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারাও চেষ্টা করুন, যখনই আল্লাহ তাআলা তৌফিক দিবে তখনই যেন আমরা হজ আদায় করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা আনোয়ারের জিয়ারত করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত হাজিরি, নবীর দরবারে হাজিরি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের ইরশাদ করেছেন যে যখন কোনো ব্যক্তি গুনায় লিপ্ত হয়, নিজের প্রতি জুলুম করে, তখন যদি আল্লাহর নবীর দরবারে কেউ হাজির হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুপারিশ হিসেবে মেনে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পক্ষে সাক্ষী দিয়ে দেন, তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন।
মরি যেন ইমান নিয়ে